alla PON.
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। ইরানে মাহসা আমিনীর মৃত্যু এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে এ সপ্তাহেও কথা বলবো আমরা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার আব্দুল আউয়াল ঠাকুর। জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল ঠাকুর, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব আব্দুল আউয়াল ঠাকুর, ইরানে মাহসা আমিনী নামে এক তরুণের মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও জাতীয় সম্পদ নষ্ট করা হয়েছে, কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে?
দেখুন, যে কোনো আন্দোলনেরই দুটো দিক থাকে, একটি হচ্ছে জাতীয় বিষয় এবং একটি অন্যদের স্বার্থ রক্ষা। যে আন্দোলনটি জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত থাকে, সেই আন্দোলনকারী এবং যারা আন্দোলন পরিচালনা করেন তাদের প্রধান লক্ষ্য হচ্ছে আন্দোলনে বিজয় অর্জন করা, কিন্তু জাতীয় সম্পদের নষ্ট না করা। কারণ জাতীয় সম্পদ হচ্ছে জনগণের দ্বারা অর্জিত সম্পদ, এটা রাষ্ট্রের নিজস্ব নয়, এটা জনগণের নিজস্ব সম্পদ। সুতরাং জাতীয় সম্পদ নষ্টের প্রসঙ্গ যদি আসে, সেখানে ভাঙচুর, সহিংসতা বা অন্য যাই হোক না কেন, একটি বিষয় সবসময় মনে রাখতে হবে যে জাতীয় সম্পদের নষ্টকারী বা জাতীয় সম্পদের ক্ষতিকারীরা অবশ্যই জাতীয় লক্ষ্য অর্জনের সপক্ষে আন্দোলন পরিচালনা করতে পারে না।
জনাব ঠাকুর, এসব সহিংসতা ও বিক্ষোভ ভাঙচুরের সঙ্গে আমেরিকা ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে, এর পেছনে তাদের উস্কানি রয়েছে, এমন বক্তব্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। আপনি কি বলবেন?
বিষয়টিকে একটু গভীরভাবে দেখা দরকার, এই কারণে যে গত কিছুদিনে ইরানের কিছু ঘটনা ঘটেছে, যেমন সেখানকার একজন নামজাদা ব্রিগেডিয়ারকে হত্যা করা হয়েছে, এমনকি সেখানকার পারমাণবিক স্থাপনার উপর আক্রমণ করা হয়েছে, পারমাণবিক প্রক্রিয়ার সাথে জড়িত বিজ্ঞানীদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যা ঘটনাগুলোকে কিন্তু এক ধরনের সমীকরণের মধ্যে এনে যদি এই আন্দোলনকে, যা তিনি বলেছেন, তার সাথে মেলানো যায়, তাহলে তার সাথে একটা যোগসূত্র স্থাপন করা যেতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে কোনো বিষয়ের সাথে সম্পর্ক আছে এই কথাটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে কে করেছে সেই জিনিসটিকে সুচিহ্নিত করা। কারা করেছে, আমরা যদি গণ অর্থে ব্যবহার করি, আমেরিকা, ইসরায়েল বা আরো কোন শক্তির পিছনে রয়েছে কিনা, সেটিকে সুনির্দিষ্ট করার জন্য কে বা কোন সুনির্দিষ্ট ব্যক্তি অথবা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান এর সাথে জড়িত আছে সেটি খোঁজ করে বের করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বর্তমান প্রেক্ষাপটের সাথে আমেরিকা ইসরায়েলের সম্পৃক্ততার যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়টিকে মেলাতে গেলে এই ঘটনাগুলো আসলে কিভাবে ঘটছে, ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং ঘটনাগুলোকে কোন বিবেচনায় সামনে আনা হয়েছে, যদি আমরা আন্তর্জাতিক প্রসঙ্গের সাথে এটিকে যুক্ত করি, তাহলে অবশ্যই বলতে হবে যে যে ইস্যুটি সামনে এসছে এই ইস্যুটি প্রধান নয়, এর পিছনে আরো কিছু আছে। যারা টানছেন অথবা যারা পিছনে নাড়ছেন, তাদের এই নাড়ানোর যন্ত্রটাকে যদি ধরা না যায়, তাহলে কথাটা শুধুমাত্র স্লোগানে পরিণত হবে, আর স্লোগান থেকে এর বড় ধরনের কোনো অর্জন করা সম্ভব নয়। সে কারণেই যে বক্তব্য সর্বোচ্চ নেতা দিয়েছেন, সেই বক্তব্যের সাথে মূলত কার্যকর সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই অভ্যন্তরীণভাবে এর সূত্র এবং এর পুরো বিষয়টিকে নিজেদের সামনে আনতে হবে, এবং আনলেই আসলে বোঝা যাবে এই পুরো আন্দোলন বা পুরো বিষয়টির সাথে আসলে সম্পৃক্ততা কোথায়, কার, কিভাবে, অন্য কোনো প্রক্রিয়া এর সাথে যুক্ত আছে কিনা। আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপটগুলো যখনই দেখি, বিশেষ করে ইরান একটি এমন একটি দেশ যারা কিন্তু ধর্মীয় এবং ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে তারা সেখানে নতুন প্রক্রিয়া শুরু করেছে, এবং সেই বিপ্লবের ধারাবাহিকতায় ইরান তাদের মতো করে চলে আসছিল। হঠাৎ করে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর পিছনে অন্য কোনো বিষয় কাজ করছে কিনা, অথবা সেই পুরনো সুতার কল যারা নাড়ছেন তারা নাড়ছেন কিনা, সেই বিষয়গুলো অবশ্যই খুঁজে দেখা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
জি জনাব আব্দুল আউয়াল ঠাকুর, চলমান সহিংসতায় হিজাব বিরোধী একটা মনোভাব ফুটিয়ে তোলা হচ্ছে এবং এমন একটা ধারণা দেয়া হচ্ছে যেন হিজাবের কারণে ইরানে নারীর সমস্ত উন্নয়ন ও অধিকার আটকে আছে। আপনার মন্তব্য কি?
হিজাব শুধু ইরানের নয়, হিজাব কোনো নারীরই উন্নয়ন এবং অধিকার আটকে রাখার কোনো বিষয় নয়। হিজাবের সম্পর্ক হচ্ছে পর্দার সাথে, এবং এই পর্দার বিষয়টি হচ্ছে নারীকে নিজেকে আবৃত্ত রাখা। একটু যদি পিছনের দিকে তাকান তাহলে দেখা যাবে দুটি বিশ্বযুদ্ধের মধ্যে যে আগ্রাসী তৎপরতা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছিল তার ফলে যে অধিক সংখ্যক পুরুষদের নিহত হওয়ার ফলে যে মেয়েরা বিধবা হয়ে পড়েছিল তাদেরকে প্রগতির নামে, আসলে তাদেরকে অধিকারের নামে এক ধরনের বেলেল্লাপনায় আগ্রহী করে তোলার মধ্য দিয়ে মূলত এই বিপর্দার ব্যাপারটি বেপরোয়াভাবে ছড়িয়ে পড়ে। এটা বলার অপেক্ষা রাখে না, যারা হিজাবের বিরোধিতা করছেন তারা মূলত নারীর শরীরে মূলত এক তৃতীয়াংশ ঢেকে রেখে নিজে থেকে প্রকৃতির একটা আবরণ দেওয়ার চেষ্টা করছেন। এই যে আবরণ দেওয়ার মধ্যে চেষ্টা, এর পিছনে আসলে মূলত অধিকার এবং উন্নয়নের সম্পর্কিত না, বরঞ্চ এর সাথে ভোগবাদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিষয়টা শালীনতার সাথে, বিষয়টি সভ্যতার সাথে, বিষয়টি মানসিকতার সাথে এবং সামগ্রিকভাবে, এবং আমরা আমাদের মাদের, মেয়েদের, বোনদের এবং আমাদের স্ত্রীদেরকে সঠিক অর্থে নিজেদের জন্য আব্রু সাথে রাখতে চাই কিনা সে বিষয়টি গুরুত্বপূর্ণ। আসলে নির্লজ্জতার বহিঃপ্রকাশ করার সপক্ষে দাঁড়ানো বর্তমান সময়ে তো একটা ফ্যাশনে পরিণত হয়েছে, কিন্তু কার্যত এই বিশ্বে সারা দুনিয়াতে যেভাবে পর্নোগ্রাফি গ্রাস করেছে সেই বিবেচনায় কিন্তু হিজাবের আন্দোলনটা বা হিজাবের পক্ষে দাঁড়ানোটাই সভ্যতার পক্ষে এবং সভ্যতার পক্ষে কাজ করা বোঝা যাবে। হয়তো কথাটা একটু অন্যরকম শোনা যেতে পারে, কিন্তু এ কথাটা ঠিক। ইসলাম যে হিজাবের ব্যবস্থা করেছেন সেটি মূলত মানুষের মর্যাদা বৃদ্ধির জন্যই করেছেন, এবং এই মর্যাদা বৃদ্ধির ব্যাপারটিকে ইরান যদি কঠোরতা আরোপ করে থাকে সেটা আসলে সভ্যতার বিপক্ষে নয়। যারা কে ব্যবহার করছেন তারা খুব হালকা এবং চটুল বাক্যেরই ব্যবহার করার চেষ্টা করছেন। আজকে যারা এই কথাগুলো বলে যেতে চান তারা মূলত এমন একটি অবস্থা এবং বর্বরতার দিকে ফিরিয়ে নিয়ে যেতে চান যেখান থেকে পুনরায় আবার একটি বড় ধরনের বিপর্যয় আশঙ্কায় কেবলমাত্র করা চলে।
জনাব আব্দুল্লাহ ঠাকুর, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। ইরানে সাম্প্রতিক সহিংসতার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে মিছিল হয়েছে, ইউরোপ ও আমেরিকায় সভা সমাবেশ হয়েছে। প্রশ্ন হচ্ছে, তারা যদি ইরানের জনগণের প্রতি এতই দরদি হবে তাহলে এত নিষেধাজ্ঞা দেয় কেন? নিষেধাজ্ঞায় তো সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়।
ইসরায়েলের প্রসঙ্গটা হচ্ছে এরকম, ইহুদিরা যে কোনো কারণেই হোক তারা জানতেন যে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, কিন্তু যেহেতু তারা তাদের বংশের নয় সেই জন্য তারা কিন্তু তারা ইগো থেকে মানেননি। এই যে ইহুদিদের মানসিকতা, এটা হচ্ছে তাদের জন্ম, এবং বোধ হয় তারা জন্মসূত্রেই একজন ইহুদি মুসলিম বিরোধী হয়। ইসরায়েলি টেলিভিশনে একটি ছবি দেখেছিলাম, সে তত বড় ভালো ইহুদি যে যত বেশি মুসলমান হত্যা করতে পারে, এবং সেটা বলেছিলেন সেই সময়কার একজন মেয়র, যা বিবিসিতে শুনেছিলাম। সুতরাং একটি মানুষের বা একটি ধর্মের প্রবণতা যদি হয় আর একটি ধর্মের মানুষকে হত্যা করা যদি তার সার্টিফিকেট হয়, তাহলে অনুমান করা যায় সারা বিশ্বে, এটা শুধু ইরানের জন্য নয়, সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের, ইসরায়েলিদের একটি গণ আক্রমণ পরিচালনা হচ্ছে। এবং বর্তমান বিশ্বে, এবং নিঃসন্দেহে বলা যায় যে বর্তমান বিশ্বের যে সহিংসতা, বর্তমান বিশ্বের যে বিপর্যয়, বর্তমান বিশ্বের যে মানবিকতা একটা চরম সংকট পরিলক্ষিত হচ্ছে, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যেকটি কারণের সাথে ইসরায়েল এবং ইহুদিদের ষড়যন্ত্র সম্পৃক্ত রয়েছে। এবং এটাও ঠিক, এই কিছুদিন আগের প্রকাশিত খবরগুলি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও ইসরায়েল এবং ইহুদি এবং মার্কিন খ্রিস্টলবির মধ্যে একটা প্রচন্ড বিরোধের খবর প্রকাশিত হয়েছিল। কার্যত ইহুদিরা কিন্তু সারা দুনিয়াতেই গোলমাল বাঁধিয়ে রাখতে চায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, আর সেক্ষেত্রে তারা এই ঘটনাটাকে হয়তো একটা ইস্যু হিসাবে নিয়ে এসছে, কারণ হিজাবের বিরোধিতা করলে হয়তো একটি সস্তা সমর্থন পেতে পারে অথবা তাদের অন্য কোনো লক্ষ্যও থাকতে পারে।
তো জনাব আব্দুল্লাহ ঠাকুর, মাহসা আমিনের মৃত্যু এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনার মাধ্যমে রেডিও তেহরানের শ্রোতাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আর শ্রোতা বন্ধুরা, আলাপন থেকে এরই সাথে বিদায় নিচ্ছি আমি। আবারও কথা হবে আগামী আসরে অন্য কোনো বিষয়ে। সবাই ভালো ও সুস্থ থাকুন।